जय श्री राधे, जय निताई, जय गौर। আমরা পুনঃ শ্রবণ করতে চলেছি পরবর্তী অংশ, শ্রীমতী রাধা ঠাকুরানির কাছে প্রার্থনা, এবং আমরা প্রত্যেকেই কৃপা প্রার্থী যে যৎকিঞ্চিত শ্রীমতী রাধারানী জীবের কৃপা হলে জীবনটাই বদলে যাবে। শ্রীমতী রাধা ঠাকুরানির কৃপা না হলে এই ভক্তি রাজ্যে অত সহসা কৃপা লাভ করা যাবে না। তাই সেই প্রেম রাজ্যের দেবী শ্রীমতী রাধারানীকে আমরা প্রণাম জানাই। উদ্ধবজি বলছেন যে ব্রাহ্মণ জন্মের কি প্রয়োজন, এই গোপীগণের, তারা তো ব্রাহ্মণ ছিলেন না, জাতিতে বৈশ্য, গোয়ালিনী, বনচরী, তাদের কোনো শিক্ষা দীক্ষাও ছিল না মনে করেন সবাই। তাহলে তারা কি করে প্রণম্য হতে পারে? বলছেন যারা কৃষ্ণের উপাসনা করেন, সে কৃষ্ণের উপাসনা করেন, যারা বৈষ্ণব, যারা ভক্ত, তাদের জাত আদির বিচার করলে মহা অপরাধ হয়, একথা আমরা শ্রবণ করেছি। পরম ভক্ত উদ্ধবজি মহারাজ তিনি বলেছিলেন, এতাহা পরং অনুভূত ভুবি গোপবদ্ধ গোবিন্দ এব নিখিলাত্মনি রূঢ়ভাবা বাঞ্ছন্তি তদ্ভব ভিয় মুনায় বয়ঞ্চ কিং ব্রহ্ম জন্মভির অনন্ত কথারসস্য। আহা, কি বলছেন উদ্ধবজি মহারাজ, যে অখিল আত্মা অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের আত্মা শ্রী গোবিন্দে যাদের রূঢ় মহাভাব, এবং এই জগতে এই ব্রজদেবীদের জন্মই সার্থক হয়েছে, কেন, যে তারা সেই শ্রী গোবিন্দের চরণে সমস্ত কিছু সমর্পণ করেছিল, সমস্ত কিছু। উদ্ধবজি বলছেন তাদের যে ভাব, এই ভাব মুমুক্ষুগণ, মুক্তগণ, এবং উদ্ধবজি বলছেন আমার মতন, অর্থাৎ উদ্ধবজির স্তরীয় যে সমস্ত ভক্তেরা, তারাও বলছেন আমরাও সেই ভাব বাঞ্ছা করি, বাঞ্ছন্তি, বাঞ্ছা করে থাকি, কিন্তু তা প্রাপ্ত হই না। এমনকি সেই গোপীগণের ভাবকে দর্শন করার জন্য কামনা করি, সেই ভাগ্য আমাদের হয়ে ওঠে না, সম্ভব নয়। তাদের ক্ষেত্রে সেই অনন্ত শ্রীকৃষ্ণের কথায় যাদের অনুরাগ জন্মেছে, ব্রহ্ম জন্মভীর অনন্ত কথা রহস্য, বলছেন তাদের ব্রাহ্মণ জন্মের কি প্রয়োজন, তাদের ব্রাহ্মণ জন্মের প্রয়োজন নেই। সমস্ত জাতির মধ্যে ব্রাহ্মণকে শ্রেষ্ঠ বলা হয়েছে, ব্রাহ্মণ শ্রেষ্ঠই বটে, কিন্তু সে যদি ভক্ত হয় তাহলে শ্রেষ্ঠ। সে যদি কৃষ্ণ অনুশীলন করে, কৃষ্ণ চিন্তন করে, কৃষ্ণ বিষয়ক সমস্ত কিছু করে, তাহলে সেই ব্রাহ্মণ শ্রেষ্ঠ। উচ্চ বংশে জন্ম নিয়ে কুকর্ম করে বেড়াবো, ভজন সাধন করব না, যা ইচ্ছা তাই করব, কেবল সূত্র ধারণ করে আমি ব্রাহ্মণ করলে কাজ হবে না। শাস্ত্রে বলছেন ব্রাহ্মণ শ্রেষ্ঠ সে যদি কৃষ্ণ উপাসনা করে, হরি ভজন করে, তাহলে সে শ্রেষ্ঠ। তা না হলে তার কি ব্রাহ্মণ জন্মের কি লাভ? শূদ্র যদি কৃষ্ণ ভক্ত হয় তাহলে সে ব্রাহ্মণেরও ঊর্ধ্বে চলে যায়, আর ব্রাহ্মণ যদি কৃষ্ণ ভক্ত হয় সে তো সর্বোপরি থাকছেনই, তার উপরে কেউ নয়। কিন্তু শূদ্র হয়ে একেবারে নিম্ন বংশে জন্মগ্রহণ করে যদি কৃষ্ণ উপাসক হয় তাহলে সে শ্রেষ্ঠ। কা ব্রাহ্মণের থেকে শ্রেষ্ঠ? কোন ব্রাহ্মণের থেকে যে ব্রাহ্মণ কিছুই করে না, শুধু অহংকার, আমি ব্রাহ্মণ আমি ব্রাহ্মণ কীর্তন করে বেড়ায়, কাজের বেলায় কিছু নয়, সেই সমস্ত ব্রাহ্মণকে বলেছেন। কিন্তু যে সমস্ত ব্রাহ্মণ শরীর ধারণ করে, যারা ব্রাহ্মণ, তারা যদি কৃষ্ণ উপাসনা করে তারা হচ্ছেন শ্রেষ্ঠ। কিন্তু কৃষ্ণ উপাসকরা তারা কিন্তু মাৎসর্যহীন হয়ে থাকে। তাহলে কি সেই সমস্ত ব্রাহ্মণেরা যারা নিজের অহংকারকে, মাৎসর্যকে ত্যাগ করে কৃষ্ণ উপাসনা করেন, তাদের চরণ বন্দনা দেবতাগণ পর্যন্ত করে থাকেন? তাই উদ্ধবজি মহারাজ বলছেন তাদের ব্রাহ্মণ জন্মের কি প্রয়োজন? যারা কৃষ্ণকে সম্বল করেছে, কৃষ্ণ চরণে সমস্ত কিছু ত্যাগ করে কৃষ্ণকেই সম্বল করেছেন, তাদের থেকে শ্রেষ্ঠ বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ হয় না। এখানে পরিষ্কার বলেছেন টিকার মধ্যে যে কর্মই প্রধান। তা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে কর্মের তো কোনো গণনা হয় না, তার মধ্যে শ্রেষ্ঠ কর্ম কি? ঈশ্বরের উপাসনা করা। এর থেকে বৃহৎ সুমহৎ কার্য কর্ম আর দ্বিতীয় নেই। কর্মের অনেক ক্যাটেগরি বলেছেন, তার মধ্যে ঈশ্বর উপাসনা হচ্ছে শ্রেষ্ঠ। তা এই গোপীগণ তাদের সমস্ত কিছু ত্যাগ করে কি করেছেন? তারা গোবিন্দকে সর্বস্ব করেছেন। যারা এক বিন্দু সময়ে কৃষ্ণ কথা, কৃষ্ণ চিন্তন ব্যতিরেকে তারা সময় বিনষ্ট করেন না। তাহলে যারা শ্রীকৃষ্ণকে সম্বল করেছেন তারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে শ্রেষ্ঠ। তন্মধ্যে এই গোপীগণের ধারে কাছে কেউ আসতে পারছে না। তাদের যে প্রেম ভক্তি, তাদের প্রেম ভক্তি হচ্ছে একেবারে বিশুদ্ধ, একদম পিওর। তাদের প্রেম ভক্তির নিকটে কেউ কখনো পৌঁছাতেই পারে না, কিন্তু তাদের অনুকরণ করাও অসম্ভব। কিন্তু সেই তাদের প্রেম ভক্তির কথা কেউ যদি শ্রবণ করে, কীর্তন করে, স্মরণ করে, তাতেই তারা কৃপাপ্রাপ্ত হয়ে ভক্তি রাজ্যে তারা অনেক উন্নতি সাধনান্তে ঈশ্বরকেই প্রাপ্ত হবে, এমন মহিমা। তা সেই গোপীগণের মহিমা বর্ণন করতে করতে উদ্ধবজি তিনি ভাষাই খুঁজে পাচ্ছিলেন না কীভাবে এই গোপীদের কথা ব্যক্ত করা যায়। তাহলে ব্রাহ্মণ ক্ষত্রিয় অর্থাৎ উচ্চ বংশে জন্মগ্রহণ করে যারা শ্রীকৃষ্ণের উপাসনা করে না তারা আত্মঘাতী তো বটেই, সাথে সাথে তাদের উচ্চ বংশে জন্মগ্রহণ করার কোনো সফলতা তারা প্রাপ্ত হয় না। তা এখানে জাতির বিবেচনা তো শাস্ত্রে করেছেন, কিন্তু শেষে বলছেন যারা উচ্চ বংশে জন্মগ্রহণ করে ঈশ্বরের উপাসনা করে না। এবার ঈশ্বরের উপাসনার মধ্যে যেমন আপনার মাৎসর্য আদি ত্যাগ ইত্যাদি, সেগুলো আবার বর্ণন করলে অন্য বিষয় এসে উপস্থিত হবে। তো সেই সমস্ত নির্মৎসর হয়ে নিরহংকারী হয়ে যারা ঈশ্বরের উপাসনা করেন, যারা উচ্চ বংশে জন্মগ্রহণ করে, তারা সর্বোপরি। যদি না করেন, এগুলো যারা না করেন তারা শূদ্রের থেকেও নিচু, কর্ম প্রধান, ঈশ্বরের উপাসনা প্রধান। শুধু উচ্চ বংশে জন্মগ্রহণ করলেই জীবন সার্থক হয় না, জীবন সার্থক হয় নিরহংকারী নিরঅভিমানী মাৎসর্য শূন্য হয়ে যারা ঈশ্বরের উপাসনা করবেন, তারা হচ্ছেন বিশ্ব ব্রহ্মাণ্ডের কাছে পূজনীয়। এখানে জাতির কথা অনেক বর্ণনা করেছেন আমাদের আচার্য দেবেরা। তা সে প্রসঙ্গ বলতে গেলে আবার অনেক কিছু ব্যাপার রয়েছে, তা সারাংশ আমি দু চারটি কথাতে বললাম। তো উদ্ধবজি তিনি আরও বলছেন যে ব্রজাঙ্গনাগণ ব্যতীত এই মহাভাব অন্য কারোর মধ্যে দেখা যায় না। বলছেন অনেক অনেক মনীষীরা আছেন, মুক্ত পুরুষগণ আছেন, এমনকি শ্রীকৃষ্ণের নিত্যসঙ্গী আমরা, মানে উদ্ধবজি বলছেন আমরাও এই ভাব দেখার মতন সৌভাগ্য আমাদের হয় না। তো কি বলছেন যে তাদের এই যে অনেকে ভাবেন তারা তো বনচরী, গোয়ালিনী, জাতিতে বৈশ্য। কেউ যদি মনে করে তাহলে তাদের নরকেও স্থান হবে না, মহা যাতনাময় নরকে তাদের নিপতিত হয়ে তাদের মুহুর্মুহু যাতনা ভোগ করতে হবে। বলছেন যারা মন প্রাণ ইন্দ্রিয় দেহ সেই প্রাণবল্লভ শ্রীকৃষ্ণে অর্পণ করেছেন তাদের থেকে শ্রেষ্ঠ আর কেউ হতেই পারে না। তাদের এই যে স্ত্রী শরীর প্রাপ্ত হয়েছে, কখনো কখনো শাস্ত্রে দেখা যায় স্ত্রী শরীর প্রাপ্ত হওয়াও এটা একটা যেন অপরাধজনক। কেন? দেখুন, একটি পুরুষের চলন বলন রহন সহন তার স্বাধীনতা কত বেশি, সে কত সেফ। কিন্তু যে স্ত্রী রূপে জন্মগ্রহণ করে তার কত প্রকার বাধকতা রয়েছে। বলছেন এখানে তারাই শ্রেষ্ঠ যারা শ্রীকৃষ্ণের উপাসনা করেন, এবং স্ত্রীদের মধ্যে একটি বিশেষ গুণ কি আছে যে তারা প্রেমী, একনিষ্ঠ। পুরুষ কিন্তু বহু কিছুতে নিষ্ঠ, কিন্তু যারা সতী নারী, ভালো নারী, তারা দেখবেন একটি বিষয়ের প্রতি নিষ্ঠ, তারা স্বামী ভক্ত। এখানে দেবী লক্ষ্মী আদিরও কথা বলেছেন, লক্ষ্মী আদিরও কথা বলেছেন যে তাহলে সেই বনচরী গোপীরা তারা হচ্ছেন শ্রেষ্ঠা। কেন? তারা মন প্রাণ আত্মা সমস্ত কিছু গোবিন্দে সমর্পণ করেছিলেন। তারা স্ত্রী হয়েও তারা শ্রেষ্ঠ। তা পরমাত্মা শ্রীকৃষ্ণে পরম উত্তম ইদৃশ্য মহাভাব আর বৃন্দাবনচরী স্ত্রী ব্যভিচার দুষ্টা যারা ভাবেন বহির্মুখ জীবগণ, বলছেন শাস্ত্র মহাজনের দৃষ্টিতে পরম বন্ধনীয় এই গোপীগণ। যারা এই প্রকার ভাবে যে তারা ব্যভিচারিণী, অনেকে বলেন এই যে অনেক অনেক ভালো ভালো ব্যক্তিরাও এগুলো বিদ্রুপ করেছেন, বলছেন তারা মহ যাতনাগ্রস্ত হবে যদি গোপীদের প্রতি না বুঝে দোষারোপ করে। এই গোপীদের তত্ত্ব বোঝা ভীষণ কঠিন, অনেক অধ্যয়ন করতে হবে, সাধুগুরু বৈষ্ণবের কৃপা প্রাপ্ত হতে হবে, তাহলে যত কিঞ্চিত হয়তো বোঝা যেতে পারে। উদ্ধবজি বলছেন অহো কি আশ্চর্যের বিষয়, এই গোপীগণের কথা কেউ যদি শ্রবণ করে তাহলে সে মহা ফল লাভ করবে। বলছেন কেন? বলছেন অমৃত কেউ বুঝে খায়, বুঝে পান করে অথবা না বুঝে পান করে, অমৃতের ক্রিয়া অমরত্ব প্রদান সে করবেই। ঠিক তদ্বৎ গোপীগণের কথা শ্রবণ করলে তার পরম মঙ্গল সাধনা হবে, শ্রীমতী ঠাকুরানীর কৃপা প্রাপ্ত হবেন। যদি কেউ না বোঝার দরকার নেই, কিন্তু শ্রদ্ধা ভক্তির সহকারে শ্রবণ করলে সে শ্রীমতী ঠাকুরানীর কৃপা প্রাপ্ত হবেন। শ্রীমতী রাধা ঠাকুরানীর কৃপা প্রাপ্ত হলে পর গোবিন্দচরণ প্রাপ্ত হওয়া তো একেবারে সহজ হয়ে ওঠে। তাই এখানে তারা স্ত্রী বলে তারা যে দোষনীয় তা নয়, এটাই হচ্ছে তাদের শ্রেষ্ঠ, তা সম্পাদন করেছেন। তো যেমন অন্যান্য লক্ষ্মী আদি ভগবত প্রিয়াগণ যারা আছেন তারাও তো স্ত্রী স্বরূপে আছেন ইত্যাদি অনেক ব্যাখ্যা দিয়েছেন। তা যারা ভগবানে সমস্ত কিছু অর্পণ করতে পেরেছেন তাদের থেকে শ্রেষ্ঠ বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কেউ হতেই পারে না। জ্ঞান যোগাদি সাধনে যেমন পুরুষগণের উৎকর্ষ যারা সাধনা করেন তপস্যা করেন, সেই ক্ষেত্রে পুরুষদের ভূমিকা অনেক বেশি। তদ্রূপ প্রীতির রাজ্যে স্ত্রী জাতিদের সর্ব উৎকৃষ্টতা রয়েছে, স্ত্রী জাতিদেরই সেই প্রীতির রাজ্যে তাদের প্রথম অধিকার। কারণ পুরুষ জাতির বহু নিষ্ঠতা দোষ আছে, তাদের অনেক কিছুতেই নিষ্ঠা, কিন্তু স্ত্রী জাতির তা, যারা ভালো স্ত্রী তাদের সেই অন্যান্য কিছুর উপরে নিষ্ঠা থাকে না, একনিষ্ঠ, তারা স্বামী ভক্ত, তারা প্রেমিকের মধ্যেও বলেছেন। সুতরাং এই বিশ্বে বহু শক্তিশালী তপস্বী রয়েছে, মুনিরা আছেন, তেজস্বী মুনি ঋষি থাকলেও উদাহরণ দিচ্ছেন, গঙ্গা যখন এই পৃথিবীতে আসবেন ভগীরথ তপস্যা করলেন, মা গঙ্গা পুনঃ দর্শন দিয়ে বলছেন হে পুত্র, হে বৎস, আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি, কিন্তু আমি যে এই পৃথিবীতে অবতরণ করব, আমি যদি সরাসরি পৃথিবীতে এসে পতিতা হই মানে পড়ি, তাহলে এই পৃথিবী রসাতল মগ্ন হয়ে যাবে, রসাতলে চলে যাবে। তুমি এক কাজ করো। সাগর মহারাজ, সরি, ভগীরথ গঙ্গাকে আনন্দ করেছিলেন। ভগীরথ, তুমি এক কাজ করো, তুমি মহাদেবের উপাসনা করো, মহাদেবই পারবেন আমার বেগ ধারণ করতে। তা যেমন সেই গঙ্গা ধারণ করার ক্ষমতা গঙ্গাধর, মানে মহাদেবের এক নাম কিন্তু গঙ্গাধর, এখানে পাওয়া যাচ্ছে যে গঙ্গাকে ধারণ করেছিলেন, তো সেটা কার দ্বারা সম্ভব ছিল? গঙ্গাকে ধারণ করতে আরো আরো এই ভারতভূমিতে মহা তেজস্বী তপস্বী ঋষি মুনিরা ছিলেন, তারা কিন্তু কেউ পারতেন না। তা ঠিক তদ্বৎ যেমন বহু বহু মুনি থাকার সত্ত্বেও গঙ্গাকে মস্তকে ধারণ করার মতো ক্ষমতা একমাত্র মহাদেবেরই ছিল, ঠিক সেই প্রকার এই বিশ্ব ব্রহ্মাণ্ডে বহু বহু প্রেমিক ভক্ত থাকলেও এই মহাভাবের বেগ ধারণের শক্তি একমাত্র এই ব্রজ গোপীগণের মধ্যেই দৃষ্ট হয়েছে। শ্রীমতী রাধারানী বল, শ্রীমতী রাধা ঠাকুরানী কি জয়। উদাহরণ দিচ্ছেন, গঙ্গাকে ধারণ করতে পেরেছিলেন একমাত্র মহাদেব, অন্য কেউ পারতেনই না। ঠিক সেই প্রকার এই বিশ্বব্রহ্মাণ্ডে বহু বহু প্রেমিক ভক্ত থাকলেও যে প্রকৃত যে মহাভাবের যে বেগ, সেটা ধারণ করার ক্ষমতা শ্রীমতী রাধা ঠাকুরানী এবং ব্রজদেবীগণেরই ছিল। উদ্ধবজি বলছেন, তাদের মহিমা বর্ণন করা অত সহজ সাধ্য নয়, কেউ কখনোই বর্ণনা করতে পারবে না। এই শ্রীধাম বৃন্দাবন চিন্তামণি ভূমি, তার মহিমাও কে বর্ণনা করতে পারে? কেউ বর্ণনা করতে পারে না। গোপীগণের মহিমা দূরের কথা, এই শ্রীধাম সম্পূর্ণ 84 ক্রোশ ব্রজমণ্ডলের মহিমাও কেউ যথাযথ বর্ণনা করতে পারেন। এই মর্তস্থিত অর্থাৎ ভৌম এই যে বৃন্দাবন, আমরা যে এই ভৌম ব্রজে রয়েছি, এই ব্রজের মহিমা উপরিস্থিত গোলকের থেকেও আরও মহিমান্বিত, কিন্তু আমরা তা বুঝতে পারি না। আমরা তো চর্মচক্ষে দেখছি কি আছে এখানে, চতুর্দিকে ধুলো বালি বানরে ভর্তি, কিন্তু তা নয়। এই বৃন্দাবনের যদি আপনি প্রকৃত আস্বাদন করতে চান, তাহলে চক্ষু বন্ধ করে গোবিন্দের যত যত লীলা আছে আপনি চিন্তন করলেই দেখবেন আপনার হৃৎকন্দরে উদ্ভাসিত হয়েছে দিব্য বৃন্দাবনের প্রতিচ্ছবি। কিন্তু আমাদের সেই চোখ নেই, আমাদের সেই কর্ণ নেই। গোবিন্দ আজও বনে বনে বংশীধ্বনি করে চলেছেন, কিন্তু সকলে শুনতে পাচ্ছেন না। যারা শ্রবণ করার, তারা অহর্নিশি গোবিন্দের সেই মধুর মুরলীধ্বনি তারা শ্রবণ করে তাদের সমস্ত আনন্দ তারাই লাভ করছে। তা বৃন্দাবন কেমন? শ্রী চৈতন্য চরিতামৃতকার শ্রীল কবিরাজ গোস্বামীপাদ তিনি বলছেন, চিন্তামণিভূমি কল্পবৃক্ষময় বন, এটা চিন্তা চিন্তা করে বুঝতে হবে, স্মরণ করে দেখতে হবে চিন্তামণিভূমি। ব্রজের যত যত বৃক্ষ সবই কল্পবৃক্ষ। কল্পবৃক্ষ মানে সেই বৃক্ষের কাছে যে যা চাইবে ঠিক তাই প্রাপ্ত হবে। চর্মচক্ষে দেখে তারে প্রপঞ্চেরও সম। আমরা এই চর্মচক্ষু দিয়ে দেখছি, এ তো প্রপঞ্চের মতন, কি আছে এখানে? চতুর্দিকে ধুলো, বালি, বানর ইত্যাদি ইত্যাদি, কিন্তু চর্মচক্ষু দিয়ে বৃন্দাবনের দর্শনে পূর্ণ আনন্দ লাভ করা যায় না। অন্তর্চক্ষু দিয়ে বৃন্দাবনের মহিমা দেখুন, আপনি ভাবে বিহ্বল হয়ে যাবেন, কোথায় যেন আপনি হারিয়ে যাবেন। প্রেমনেত্রে দেখে তার স্বরূপ প্রকাশ। প্রেমনেত্রে যখন এই বৃন্দাবন দেখা যায় তখনই তার প্রকৃত স্বরূপটি ভেসে ওঠে। গোপ গোপী সঙ্গে যাহা কৃষ্ণের বিলাস, তখন দেখবেন গোপ গোপীদের মধ্যে প্রভু তিনি বিরাজ করছেন, লীলা করছেন। এই বৃন্দাবনের মহিমা কেউ কখনো বর্ণনা করতে পারে না। তাই কি বলছেন, চিন্তামণিভূমি কল্পবৃক্ষময় বন, চর্মচক্ষে দেখে তারে প্রপঞ্চেরও সম, প্রেমনেত্রে দেখে তার স্বরূপ প্রকাশ, গোপ গোপী সঙ্গে যাহা কৃষ্ণের বিলাস, কৃষ্ণের নিত্য বিলাস। বৃন্দাবনের দেখা, বৃন্দাবনের প্রকৃত স্বরূপের দর্শন, এটা আমাদের সকলের হয় না। যাদের হচ্ছে অন্তর চক্ষু দিয়ে, প্রেম নেত্র দিয়ে, তারা তো আনন্দে মগ্ন হয়ে যান, তাদের কোনো চেতনাই থাকে না, তাদের ইহ জগতের সঙ্গে কোনো সম্পর্কও থাকে না। মনে পড়ে যায় এই কলিযুগেই সনাতন গোস্বামীপাদের আমলের কথা। শ্রীল সনাতন গোস্বামীপাদ বৃন্দাবনে যমুনার তীরে বহুকাল বৃক্ষ তলায় তলায় তিনি ভজন করতেন। বাদশাহ আকবর তিনি এলেন সনাতন গোস্বামীপাদের সঙ্গে সাক্ষাৎ করতে। দেখা সাক্ষাৎ হওয়ার পর বাদশাহ বলে কথা বলছেন, বাবা আমি কিছু সেবা করতে চাই ব্রজের। যারা সাধু, প্রকৃত সাধু, সে কিন্তু আপনি সেবা দিতে চাইলেও সহসা গ্রহণ করতে চাইবেন। যারা লোভী তারা তো সেবার লিস্ট বানিয়ে ফেলবে আমার মতন, কিন্তু প্রকৃত সাধু সে কখনো কারোর থেকে কিছুই আকাঙ্ক্ষা করে না। স্বেচ্ছায় যদি এসে উপস্থিত হয় আকাশবৃত্তি, তাহলে ঠিক আছে, সে চিন্তা ভাবনা করে গ্রহণ করতে পারে, কিন্তু আকাঙ্ক্ষা করা উচিত নয়। যারা আরো ঊর্ধ্বরে তার সাধু, তারা দিলেও গ্রহণ করতে চাইবেন না, কি প্রয়োজন আবার। বাদশাহ বললেন, হে মহাত্মন, আমি কিছু একটা সেবা করতে চাই, আপনি বলুন। বারংবার বলছেন বাদশাহ, একজন সম্মানিত ব্যক্তি যদি বারংবার বলেন তাহলে তো, কিছু না বললে তাকে অপমান করা হয়, অসম্মান করা হয়। মাননীয় ব্যক্তি যদি বারবার একটা কিছু বলেন, আর কেউ যদি বলে না না না, তাহলে সেটা ভালো দেখা যায় না। সনাতন গোস্বামীপাদ তিনি বাদশাহকে বললেন, ঠিক আছে, আপনি যখন নিতান্তই সেবা করতে চান, তাহলে এই যমুনার পাড় খানিকটা জায়গা একেবারে স্রোতে বিধ্বংস হয়েছে, নষ্ট হয়ে গেছে, ভেঙে চুরে গিয়েছে। আপনি ওই জায়গাটাকে মেরামত করিয়ে দিন। বললেন, ঠিক আছে, আমি আমার সব কর্মচারীদের পাঠিয়ে দেব, তারা করে দেবে। ওই তো ওই জায়গাটা। সনাতন গোস্বামীপাদ বলছেন, হে মহাশয়, আমি আপনাকে গিয়ে দেখাই। বাদশাহ ভাবল, আরে যমুনার পাড় একটু নষ্ট হয়ে গিয়েছে, সেটা দেখার কি আছে। সনাতন গোস্বামী তিনি নিকটে নিয়ে গিয়ে বাদশাহকে স্পর্শ করে বলছেন, ওই যে ওই যে ওই জায়গাটা। সনাতন গোস্বামী ভগবানের নিত্য পার্শ্ব, তার হস্তের স্পর্শ পেয়ে বাদশাহ কি দেখছেন, যে জায়গাগুলো ভেঙে আছে, ভেঙে ভেঙে গিয়েছে, দেখছেন সেগুলো সব হীরা মণি মাণিক্য অনেক অনেক জহরাত দ্বারা সেখানে রয়েছে এবং চকচক চকচক করছে। এখন কেউ হীরা জহরাতের উপরে ইট বালি সিমেন্ট আর চুন দিয়ে যদি করে তাহলে কি হবে? বাদশাহ তো সাধারণ লোক, কি আর বাদশাহ হতে পারে? তাদের সব দিকেই জ্ঞান থাকে। তিনি তৎক্ষণাৎ সনাতন গোস্বামীপাদের চরণমূলে পতিত হয়ে বলছেন, হে মহাত্মন, বাবা, এ আমার একটা দুরাগ্রহ ছিল যে আমি ব্রজের সেবা করব, কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি সমস্ত হীরা মণি মাণিক্য চতুর্দিকে পড়ে আছে। হীরা মণি মাণিক্য দিয়েই সমস্ত কিছু সুসজ্জিত হয়ে আছে, আমি বাবা কি করে সেবা করব? তিনি দণ্ডবত প্রণাম করে তিনি চলে গেলেন আপন রাজধানী দিল্লির দিকে। তাই এই বৃন্দাবনে এটা চর্মচক্ষু দিয়ে আমরা দেখতে পাচ্ছি না, যে সমস্ত ঊর্ধ্বরে তার সাধুরা ব্রজে বাস করছেন তারাই দেখছেন। সাধু হলেই হবে না, সাধুদের মধ্যে আবার স্তর আছে। শ্রীল কবিরা শ্রীল রূপগোস্বামী চরণ তিনি ভক্তিরসামৃতের মধ্যে বর্ণনা করেছেন, কনিষ্ঠ ভক্ত, মধ্যম ভক্ত এবং উত্তম ভক্ত। আমরা বলি না যে বৈষ্ণবে বৈষ্ণবে তারতম্য নেই? বিচারিলে আছে তারতম্য, বিচার করলে অনেক তারতম্য আছে। কনিষ্ঠ ভক্ত, মধ্যম ভক্ত এবং উত্তম ভক্ত সেখানে অনেক বিস্তার করেছেন, আপনারা ভক্তিরসামৃত সিন্ধু দেখলে বুঝতে পারবেন, অনেক সুন্দর সুন্দর কথা আছে। তা যারা সেই প্রকার উত্তম ভক্ত, শ্রেষ্ঠ মহাত্মা, তারা প্রেম নেত্রে দেখে থাকেন যে গোপ গোপী সহ প্রভু নিত্য বিহার করছেন এই ব্রজভূমিতে। তাই কবিরাজ গোস্বামীপাদ আমরা ভাবি যে বাংলায় লেখা, তাও আবার ওই পদ্যচ্ছন্দে, কিন্তু সমস্ত দর্শন লুকিয়ে আছে। আমরা ভাবি সংস্কৃত বোধহয় সব থেকে ভালো, সংস্কৃত অবশ্যই সব থেকে ভালো, কিন্তু বঙ্গ ভাষাতে, বঙ্গ পদ্যচ্ছন্দে কবিরাজ গোস্বামীপাদ এবং আমাদের ঠাকুরমশায় তাদের যে রচনা, এবং যারা সমস্ত বেদ বেদান্ত উপনিষদ আদি অধ্যয়ন করেছেন, তারা যদি পড়েন তাহলে বুঝতে পারবেন তাদের দূরদর্শিতা। চৈতন্য চরিতামৃত বোঝা খুব কঠিন, অথচ বাংলা পয়ারে লিপিবদ্ধ। এই চৈতন্য চরিতামৃতকে আমাদের আচার্যগণ বলছেন এটা মহাকাব্য, শুধু কাব্য নয়, মহাকাব্য, মহা দার্শনিক গ্রন্থ। বাংলায় লেখা, অথচ সমস্ত শাস্ত্রের নির্যাস যেন একেবারে নিকড়িয়ে এতে দিয়ে রেখেছে। শ্রীল নরোত্তম ঠাকুর মহাশয়ের সমস্তগুলোও তদ্বত, যেন শাস্ত্রকে মন্থন করে করে তার সারাংশ বাংলা পয়ার ছন্দে লিপিবদ্ধ করেছেন। চৈতন্য চরিতামৃত বোঝা অনেক কঠিন। শ্রীমদ্ ভাগবত আপনি ঠিক বুঝতে পারবেন যদি প্রভুর কৃপা থাকে, কিন্তু শ্রীমদ্ ভাগবতের থেকে অনেক অনেক গুণে গভীর তত্ত্ব নিরূপণ করা আছে চৈতন্য চরিতামৃতে, যা আমরা প্রায়শই বুঝতে পারব না। যারা বড় বড় বিদ্বান জ্ঞানীগুণী তারাই বুঝতে পারবেন। তা দেখুন কত সুন্দর, কেবলমাত্র দুটি পয়ারে সম্পূর্ণ বৃন্দাবনের কথা বলে চলে দিয়েছে। আমরা আরেকবার রিপিট করি। চিন্তা মণিভূমি কল্প বৃক্ষময় বন, চর্মচক্ষে দেখে চারে প্রপঞ্চেরও সম। সব কথাই বলে দিলেন ছোট ছোট দুটি লাইন। দ্বিতীয়টি কি বলছেন? প্রেমনেত্রে দেখে তার স্বরূপ প্রকাশ, গোপ গোপী সঙ্গে যাহা কৃষ্ণের বিলাস। আহা, কেবল ছোট ছোট চারটি পঙ্ক্তিতে কত বড় কথা বলে চলে গিয়েছেন, অনেক কথা বলে চলে গিয়েছে। চৈতন্য চরিতামৃতের প্রশংসা, তার যে ভাব, তার যে গম্ভীর কথা, এগুলো বোঝা খুব কঠিন। আরও বলেছেন, পরম পুরুষোত্তম স্বয়ং ভগবান, কৃষ্ণ যাহা ধনী তাহা বৃন্দাবন ধাম, চিন্তামণিময় ভূমি রত্নেরও ভবন, চিন্তামণিগণ দাসী চরণভূষণ, কল্প বৃক্ষ লতা যাহা সাহজিক বন, পুষ্প ফল বিনা কেহ না মাগে অন্ন ধন। দেখুন এখানেও কত দর্শনের কথা লুকিয়ে রয়েছে। বলছেন এখানে যত বৃক্ষ সব কল্প বৃক্ষ, কল্প বৃক্ষময় বন। বৃন্দাবনের একটি বৃক্ষের এত শক্তি যে কামধেনুর নেয়। কামধেনু এবং কল্পবৃক্ষ তারা ইচ্ছা করলে আপনার মনো অভিলষিত বস্তু তৎক্ষণাৎ প্রদান করে। এখানে কি বলছেন? কল্পবৃক্ষ লতা যাহা সাহজিক বন, স্বাভাবিক বনটাই কল্পবৃক্ষের। পুষ্প ফল বিনা কেহ না মাগে অন্ন ধন, কিন্তু যারা প্রকৃত বৈষ্ণব ভক্ত তারা বৃন্দাবনে এসে ঐশ্বর্য প্রার্থনা করেন না, তারা কি চান? সেই কল্পবৃক্ষের থেকে কেবল ফুল আর ফলই প্রার্থনা করেন, আকাঙ্ক্ষা করেন। কেন? সেই ফুল আর সেই ফল দিয়ে গোবিন্দের উপাসনা করবেন, গোবিন্দকে ফল ভোগ দেবেন, পুষ্প দিয়ে, পুষ্প নিয়ে গোবিন্দের চরণে অর্পণ করবেন, মালা তৈরি করে প্রভুর গলায় দেবেন। কিন্তু যদি আমার মতন লোভী হয় তাহলে সেই কল্পবৃক্ষের কাছে সারাদিনই চাইতে থাকবে, হায় হায় আমার তো কিছু নাই, এইটা দাও, ওইটা দাও, সেইটা দাও, একেবারে লিস্ট নিয়ে যেন বসে আছে। কিন্তু যারা ভালো মহাত্মা, প্রকৃত সাধু, তারা সেই কল্পবৃক্ষের থেকে কিছু আকাঙ্ক্ষা করেন না। কি চান? যে না কেবল ফুল আর ফল হলে আমি প্রভুর সেবা করতে পারব। কত কঠিন কথা, কত দর্শন লুকিয়ে আছে। চিন্তা করা যায় যে চৈতন্য চরিতামৃত, আগে খুব ছোটবেলা ভাবতাম যে চৈতন্য চরিতামৃত আর কি, তো বাংলায় লেখা, কিন্তু সমস্ত শাস্ত্রের নির্যাসকে একেবারে ছোট ছোট ভাষা দিয়ে, ছোট ছোট শব্দ দিয়ে তুলে ধরেছে। তা সেই কল্পবৃক্ষের কাছে কেউ কিছু চান না, আর এই বৃন্দাবনে কি? অনন্ত কামধেনু যাহাচরে বনে বনে দুগ্ধ মাত্র দেয় কেহ না মাগে অন্ন ধনে। সেই কামধেনু আপনি কামনা করলেই সেটা পূরণ করে দেবে। তারা সবই কামধেনু এই ব্রজমণ্ডলে, তারা স্বেচ্ছায় বনে বনে শ্রীকৃষ্ণের সাথে সাথে, শ্রীকৃষ্ণের সকাদের সাথে সাথে ভ্রমণ করে বেড়াচ্ছে। আহ, কেবল দুগ্ধমাত্র গাভীরা দেয়, আর ভক্তেরা বৈষ্ণবেরা কি করে? তারা সেই দুগ্ধ দিয়ে গোপালের জন্য, শ্রীকৃষ্ণের জন্য অনেক সুন্দর সুন্দর ভোজ্য পদার্থ তৈরি করে গোবিন্দে অর্পণ করে, অন্য কিছু চান না। কিন্তু আমার মতো লোভী হলে সেই কামধেনুর চরণ পুজো করে বলল, প্রভু আমাকে, গোমাতা তুমি আমাকে এইটা দাও, ওইটা দাও, সেইটা দাও, দুনিয়ার লিস্ট বানিয়ে সারাদিনই প্রার্থনা করতে থাকলাম। আমার মতো ব্যক্তি কিন্তু সাধু নয়, যারা গোবিন্দের কাছে বারংবার চায়। যদি কামধেনুকে পায় তাহলে তো কথা নেই, আমার মতন অনেক ব্যক্তি আছে একেবারে উঠে পড়ে লেগে পড়বে যে অর্থ দাও, ধন সম্পত্তি দাও, মান সম্মান দাও, প্রতিষ্ঠা দাও ইত্যাদি। কিন্তু সেই ব্রজবাসীরা, সেই ব্রজগোপীরা সেই কামধেনুর কাছে কিছুই চান না, বলছে না, এই পদ্ম গন্ধ সংযুক্ত যে দুগ্ধ প্রদান করছে এটাই আমাদের জন্য তো অনেক, আমরা এটাকে নিয়ে গোবিন্দের জন্য কত উপাদেয় ভোজ্য পদার্থ বানাবো, আহা হা, প্রভু খেয়ে কত খুশি হবেন, কত ভালো থাকবেন। তারা অন্ন ধন প্রার্থনা করেন না। যারা উত্তম বৈষ্ণব তারাও তাদের কাছে কিছু চাইবেন। আর যারা আমার মতন কত রকম দেব দেবীর আরাধনা করছে ভেতরে ভেতরে, কি জন্য? যে অর্থ প্রাপ্ত হবে। কিন্তু এটা শুদ্ধ বৈষ্ণবের লক্ষণ কোনো মতেই নয়। ঈশ্বরকে প্রাপ্ত হতে হলে যারা ঈশ্বরের ভক্ত তারা গোবিন্দের কাছে কোনো অবস্থাতেই কিছু চান না। শ্রীল প্রহ্লাদজি মহারাজ, পরম ভাগবত প্রহ্লাদজি মহারাজ, তিনি বলেছিলেন নৃসিংহ ভগবানকে, বারংবার বলছেন যে আরে বৎস, প্রিয় প্রহ্লাদ, তুমি আমার কাছে একটা কিছু তো চাও। প্রহ্লাদজি কি বলেছিলেন? প্রভু আপনি যে আমাকে দর্শন দিয়েছেন, আচ্ছা আপনি বলুন এর থেকে পাওয়ার কি আর কিছু থাকতে পারে বিশ্ব ব্রহ্মাণ্ডে? আপনি যেখানে এসে উপস্থিত হয়ে দর্শন দিয়েছেন সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের আর কিছু পাওয়ার বাকি থাকে? নসভৃত্য সবই বণিক, আহা, প্রভু তোমার উপাসনা করে যারা কিছু চায় তারা তোমার ভৃত্য, মিন্স সেবক নয়, দাস নয়, সবই বণিক, সে ব্যাপারী, বণিক মানে ব্যাপারী। প্রভু আমি তো ব্যাপারী নয়, আমি তো তোমার দাস, আমি তো তোমার সেবক, আমি তোমার উপাসনা করে তোমার থেকে কেন নেব? নৃসিংহ ভগবান বলছেন, দেখো আমি বরদ ঈশ্বর, শাস্ত্রে আছে, বেদে আছে, আমার দর্শন পেলে ভক্তকে কিছু না কিছু দিতে হয়, এটা আমার ডিউটি, আমার কর্তব্য। তাহলে এটা শাস্ত্রের রুলসের বাইরে যাওয়া হয়? পরম ভক্ত প্রহ্লাদজি ভাবলেন, তাই তো প্রভু বারবার বলছেন, বলছেন প্রভু তাহলে তুমি না আমায় এই আশীর্বাদ দাও যে তোমার এই যে দুর্ভেদ্য মায়া, এই মায়া যাতে আমাকে স্পর্শ না করতে পারে। প্রহ্লাদজির মাথায় হাত দিয়ে নিজের কোলে প্রহ্লাদজি বসেছিলেন, বলছেন বৎস তাই হবে, আমার এই দূরত্বায়া মায়া, আমার এই দুর্ভেদ্য মায়া তোমাকে স্পর্শ করবে না, বারংবার বলাতে। তাহলে গোবিন্দের কাছে অর্থ চাওয়ার থেকে বোকামো আর বিশ্ব ব্রহ্মাণ্ডে কিছু নেই। কিন্তু লোভকে ত্যাগ করা যায় না, লোভ ত্যাগ করা যায় না, লোভকে যারা ত্যাগ করতে পেরেছেন তারাই তো সাধু। জিহ্বার লালসায় জীব ইতি উতি ধায়, শিষ্ণদর পরায়ণ ব্যক্তি কৃষ্ণ নাহি পায়। আহা কি কথা! চৈতন্য চরিতামৃত আদি বা আমাদের শ্রীল ঠাকুর মহাশয়ের লেখনী যেন সব বজ্র বান তীর তৈরি করেছেন। বলছেন জিহ্বার লালসায় যারা খাওয়ার জন্য ঘুরে বেড়ায়, শিষ্ণ, আপনারা বুঝতে পারছেন শিষ্ণ পাঠের মধ্যে আর বলা যাবে না, শিষ্ণ আর উদারপরায়ণ ব্যক্তি কোনো দিন কৃষ্ণ পাবে না, কোনো অবস্থাতেই কৃষ্ণ পাবে না। জিহ্বার লালসায় জীব ইতি উতি ধায়, শিষ্ণ উদর পরায়ণ ব্যক্তি কৃষ্ণ নাই পায়। আপনাকে প্রথমে মনকে সংযত করতে হলে কি করতে হবে? আহার কন্ট্রোল। যাদের আহার কন্ট্রোল নেই তারা সাধুও না আর ভক্তও না, কিছুই না। তারা শিষ্ণদর পরায়ণ ব্যক্তি কৃষ্ণ নাই পায়। এই যে দামোদর ব্রত, কার্তিক ব্রত, গতদিন বিরাম দেওয়া হয়েছে, আর এই কার্তিক ব্রত নিয়ম সেবা, দামোদর ব্রত, এ নিয়ম মতান্বয়িক আছে, কিন্তু আমাদের গোস্বামীগণ সাধারণত যদি দেখা যায়, আমার যতটুকু জ্ঞান, আমি জানি না অনেকে অনেক কিছুই জানেন, তা আমার যতটুকু চর্চা বা আরও আরও বেশ কিছু ভালো ভালো মহাত্মাদের যে চর্চা, তারা বলে থাকেন যে কার্তিকের, বাংলা কার্তিকের এক তারিখ থেকে শেষ পর্যন্ত এটা হচ্ছে কার্তিক ব্রত, এটা পূর্ব থেকে চলে আসছে। তা যা হোক, আমি যেটা বলতে চাই, তা এই যে কার্তিক ব্রত, প্রথমেই বলা হয়েছে আহার কন্ট্রোল, আহার সংযত, হব্যিষণ্ণ খাও, একবার খাও। কেন? যে যাতে চিত্ত শুদ্ধ থাকে এবং গোবিন্দের উপাসনা করা যায়। তাই তো কি বলছেন, যেগুলো উত্তেজক খাবার, খাদ্য, সেগুলোকে খেতে নিষেধ করেছেন। শাস্ত্রে আহার সংযত করার কথা সর্বপ্রথম। আমার যদি আহার কন্ট্রোল না থাকে তাহলে আমার মন আমার বসে থাকবে না। তাই কি বলছেন, জিহ্বার লালসায় জীব ইতি উতি ধায়, শিষ্ণদর পরায়ণ ব্যক্তি কৃষ্ণ নাহি পায়। একবার তীর, যে যেখানে পারলাম সেখানে গিয়ে একবারে খাওয়ার জন্য উপড়ে পড়লাম, এ চলবে না, এ হবে না। এই কৃষ্ণ ভজন এ পাকা কলা নয় যে খুললাম আর গপ গপ করে খেয়ে নিলাম। আমি বলিনি, কিন্তু আমাদের, আমার পরমেষ্ঠী গুরুদেব শ্রী শ্রীল শ্রী সিদ্ধ শ্রী মনোহর দাস বাবাজি মহারাজ বলেছিলেন, এক ভক্তকে বলেছিলেন যে এ কৃষ্ণ ভজন এত সহজ নয় গো, এ কি পাকা কলা মনে করছো যে কলার ছিলকাটা নিলাম আর বেশ সঙ্গে সঙ্গে খেয়ে নিলাম, এ ঢেকি গেলার মতো অবস্থা। মানে সাধনা করে কৃষ্ণকে পেতে হয়, অত সহজ নয়। তা এই ব্রজের গোপীরা তারা যথা সর্বস্ব ত্যাগ করে কি করেছিলেন, শ্রীকৃষ্ণে সমস্ত কিছু অর্পণ করেছিলেন। এই অর্পণ আর বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ করতে পারে না। তাদের যে সমর্পণ এটা বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কোথাও দেখা যায় না। সর্বধর্মান পরিত্যাজ্য কেবলমাত্র এই গোপীতেই লাগে। সাধারণের মধ্যে কি সর্বধর্ম ত্যাগ করবে, সে কিছুই ত্যাগ করেনি। যারা করতে পেরেছেন তারা মহান, মানে করতে পারেননি মানে যে যে দুই একজন থাকবে না তাহলে তো চলবে না, কিন্তু সেটা পার্সেন্টেজ কম, একেবারে 1% মতনই। হাজারে হয়তো একজন, 1 লক্ষে হয়তো একজন। তা উদ্ধবজি বলছেন, এই গোপীগণ তারা সেই কামধেনু এবং কল্পবৃক্ষ আদির থেকে কিছু আকাঙ্ক্ষা করতেন না, আর এখনও যারা শুদ্ধ বৈষ্ণব নির্লোভী তারাও অন্য কিছু আকাঙ্ক্ষা করেন না। তো এর পরবর্তী অংশ আমরা আগামী দিবসে ঠিক পাঁচ ঘটিকা হতে পুনঃশ্রবণ করব। সুতরাং অধ্যকার দিনের বিরাম এখানেই দিচ্ছি। রাধে রাধে, জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল।